আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আত-তাওবার 35 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন গরম করা হবে তাদের তাদের সম্পদগুলোকে। তার আগের কিছু অংশ আমাদের রয়ে গেছে, আসলে 34 নম্বর আয়াত থেকে শুরু করলে ভালো হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। হে ইমানদারগণ, অনেক আহবার, ইহুদিদের আলেম ওলামাগণ, ইমামগণ, ওয়ার রুহবান এবং নাসারাদের যারা আবেদ আছে বা তাদের আলেম ওলামাগণ, এরা সবাই কি করে? লায়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, তারা লোকদের টাকা পয়সা অর্থ সম্পদ বাতিল তরিকায় ভক্ষণ করে, বাতিল তরিকায় খাওয়ার চেষ্টা করে। ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে সরিয়ে রাখে। এবং এটা হয়েছে আহলে কিতাবে, আলেম ওলামারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াহি নিয়ে আসলেন, নবুয়ত পেলেন, তাদের কাছে পরিষ্কার হয়ে গেল তিনি হচ্ছেন সঠিক আখেরি নবী, যার কথা তাদের কিতাবগুলোর মধ্যে সুস্পষ্টভাবে বিভিন্ন লক্ষণ সহকারে, আলামত সহকারে বর্ণনা করা হয়েছে। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, সব নবীরাই বলে গিয়েছেন, বিশেষ করে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, যে আমাদের পরে যে নবী আসবেন আহমদ, মুহাম্মদ, ওনার দুটোই নাম হিসাবে পরিচিত। এই নবী যখন আসবে তখন তোমরা তাদের কিন্তু প্রতি ইমান আনতে হবে। সমস্ত নবীরা এটা ওসিয়ত করে গেছেন এবং লক্ষণগুলো বলে গেছেন যে কি কি চিহ্ন পাওয়া যাবে যে তিনি তো নবী তা প্রমাণ হওয়ার জন্যে। কিন্তু তারা এই জানা থাকা সত্ত্বেও সেই পরিচয়কে, ওনার চিহ্নগুলোকে লুকিয়ে রেখেছে, গোপন করে রেখেছে। লোকেরা জিজ্ঞাসা করেছে যখন আখেরি নবী আসার লক্ষণগুলো কি কি, সবগুলো কি ওনার মধ্যে পাওয়া যায়, বলেন না তা তো পাওয়া যায় না। কারণ এই নবীর অনুসারী হয়ে গেলে তাদের যে সমস্ত সাম্রাজ্য জুড়ে রাখা হয়েছে, টাকা পয়সা খাওয়ার যে সমস্ত ব্যবস্থাগুলো আছে, এগুলো তো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। অনেক হালালকে তারা হারাম করে রেখেছে সুবিধা অনুযায়ী, সুবিধাবাদ জিন্দাবাদ, যেভাবে ফতুয়া দিলে টাকা পয়সা পাওয়া যায় সেভাবে দেওয়ার ব্যবস্থা ইত্যাদি করা আছে, এবং মানুষের টাকা পকেটে ঢুকানোর উম্মতের মধ্যে এই রকমের বিভিন্ন জায়গায় কিছু গদি টদি বিষয়ে বসার ব্যবস্থা আছে। এই জমানায়, আমাদের জমানায় আছে কিনা, কিছু আছে, সবাই হাদিয়া তোফা যা কিছু আছে সব সেখানে নিয়ে যায়, এবং এগুলো মনে করে যে তাদের হক, তারা এগুলোকে খাওয়ার জন্য ব্যবস্থা করে রাখে। আর যদি কেউ যদি এমন কোনো ওয়াজ করে, মানুষ কোরআন হাদিস ঠিক মতো জেনে যায়, তাহলে তাদের কাছে এভাবে সব দেওয়ার জন্য আর লাইন ধরবে? তো এরা এটা এটা হক কথা পছন্দ করে না। এরকম আলিম ওলামার কোনো বয়ান হোক, তাদের আশেপাশে চিন্তা করে না, বললে আমাদের তো ভাত উঠে যাবে, আমাদের সমস্ত সিলসিলা বন্ধ হয়ে যাবে। ঠিক একই জিনিস আহলে কিতাবদের লোকদের মধ্যে পাওয়া গিয়েছে, বিভিন্ন রকমের এইরকম ফর্মুলা তারা ঠিক করে রেখেছে, লোকেরা তাদেরকে টাকা পয়সা খাওয়াবে আর সেই উসিলা জামাতে চলে যাবে। এইরকম ব্যবস্থা এই জমানার মধ্যেও পাওয়া যায়। তো আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করে তাদেরকে নিন্দা করা আসল উদ্দেশ্য নয়, ওইটা যতটুকু আছে তার চেয়ে আরো বেশি আছে এই উম্মতের জন্য। এই উম্মতের মধ্যে যেন এরকম গোষ্ঠী পয়দা না হয় যারা নিজেদের সুযোগ সুবিধা সৃষ্টি করে সেগুলোকে ধরে রাখার জন্য মানুষকে দিনের সহি কথা জানতে দিবে না, আর এইরকম যেন এই ধরনের মধ্যস্থতাকারী বা এই ধরনের মধ্যস্বত্ব ভোগকারী কোনো গোষ্ঠী পয়দা না হয়। কিন্তু আফসোসের বিষয়, এই উম্মতের মধ্যে এরকম যথেষ্ট পাওয়া গিয়েছে। তো এরা তো টাকা পয়সা খায় অন্য লোকদের দিন থেকে সরিয়ে রাখে। ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ, দুই নম্বর হচ্ছে তারা লোকদেরকে আল্লাহর সহি দিন থেকে দূরে রাখে, যাতে তারা ডাইরেক্টলি আল্লাহর সহি দিন বুঝতে না পারে। এবং এগুলো করে করে তারা টাকা পয়সা জোগাড় করে, সোনা রূপা। তখনকার টাকা পয়সা তো সোনা রূপা ছিল, এখন তো নোট আছে আমাদের কাছে, তখন এরকম নোটের প্রচলন ছিল না। তখন স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা এইরকম প্রচলিত ছিল। তো এই যে টাকা পয়সা মানুষ জমিয়ে রাখে, এই উপলক্ষে বেশি টাকা পয়সা জমিয়ে রাখা শুধু সিন্ধুক ভর্তি করে করে আর এগুলার জাকাতও না দেওয়া, বেশি বকিল হলে তো আল্লাহর কাছে খরচ করে না, এইরকম বকিল আছে, আবার কিছু বকিল আছে জাকাতও দেয় না, তাদের অবস্থা আরো কাহিল। তো এই প্রসঙ্গে আল্লাহ তালা তারা সম্পদ জমা করে রাখে, দান খয়রাত করে না, টাকা মানে জাকাত সাদাকাতও দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ তালা এখন বলছেন وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ যারা يَكْنِزُونَ যারা জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, সঞ্চয় করে রাখে সোনা আর রূপা, তাহলে সোনা আর রূপা, সোনার অলঙ্কার হতে পারে, রূপার অলঙ্কার হতে পারে, সোনা রূপার বিভিন্ন রকমের কয়েন জাতীয় গিনি সোনা এগুলো হতে পারে, আবার আমাদের জমানায় যে টাকা পয়সা এখন এগুলো হতে পারে, কারণ এই টাকা পয়সার এগেইনস্ট অরিজিনালি স্টেট ব্যাংকে কি থাকার কথা, সোনা থাকার কথা, সোনার এগেইনস্টে টাকা থাকবে, কারণ যদি শুধু সরকার টাকা ছাপায় কোনো সোনা থাকে না, তাহলে এটা কাগজ, এটার দাম পড়ে যাবে, এটা গ্যারান্টি, টাকা পয়সার গ্যারান্টি হচ্ছে স্বর্ণ এবং রূপা। তো যারা যাই হোক সোনা রূপা টাকা পয়সা সবকিছুই সম্পদ যারা এভাবে মানে জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, শুধু জমার পরে জমা করে, আর ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় এটা খরচ করে না। আল্লাহর রাস্তায় খরচের দুটো অর্থ, একটা হচ্ছে জাকাত দেওয়া, সেটা মেইন, এর পাশাপাশি নওয়াফিল সাদাকাত, গরিব দুঃখী অসহায় মসজিদ মাদ্রাসা ফি সাবিলিল্লাহর খাতে খরচ করা, ফি সাবিলিল্লাহর মধ্যে সবগুলোই চলে আসে, যদিও এক নম্বরে কোনটা আসে জাকাত, এটা হলো ফরজ, এইটা যদি না দেয় সেটা যে কত বড় অপরাধ তাদের ব্যাপারে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। কঠিন শাস্তির সুসংবাদ হয় না কঠিন শাস্তির দুঃসংবাদ হয়? দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন কোনটা, সুসংবাদ দিন। তো আসলে মানুষকে এর সিরিয়াসনেস বোঝার জন্য এই দুঃসংবাদকে সুসংবাদের উপহাস করে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ তাআলার গোসা আরো বেশি ফুটে উঠেছে। এরকম যারা মানুষের সম্পদ ভক্ষণ করে অথবা সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, খরচ করে না এবং জাকাত দেয় না, আসলে যারা বিভিন্ন রকমের ফেরকা অনুসারী, শিয়া থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন তরিকা অবলম্বনকারী, এদের আলেম ওলামাগুলার মেজরিটি মানুষের সম্পদ খাওয়ার পাকাপোক্ত ব্যবস্থা আছে, ঠিক ইহুদি নাসারাদের আলেমদের যে অবস্থা ছিল। এগুলোকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন তারা যারা এগুলো খায় তারা যে কি কঠিন কাজ করে, তাদের এই কাজের কথা আসছে। এটা এটা যে খায় এই ব্যাপারে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই একটি সুন্দর কথা কোট করেছেন। তিনি বলেছেন যে হাউলাই হুম আল কিসমু থালিস মিন রুউসিন নাস, মানুষের মধ্যে কিছু লোক সাধারণ মানুষরা এদের উপর নির্ভরশীল হয়ে যায়। একটা তো হচ্ছে তাদের শাসক গোষ্ঠী আছে যারা হুকুমত চালায় তারা, এরপরে সাধারণ মানুষের একটা আস্থা থাকে ওলামাদের উপরে, অব্বাদের উপরে, আর যারা টাকা পয়সার মালিক, সমাজে কয়েকটি শ্রেণী আছে, সাধারণ মানুষ অনেক কিছু তার এদের উপরে নির্ভর করে, একটা সরকারের উপর নির্ভর করে, এটা গেল। বেসরকারিভাবে যারা অর্থ টাকা পয়সার মালিক ব্যবসায়ী সম্প্রদায়, এরা কিন্তু সমাজে একটা বিরাট ফ্যাক্টর, ঠিক কিনা? টাকা পয়সা কাদের হাতে? এদের হাতে। সমাজের প্রত্যেকটি দেশেই গোটা জাতির মেজরিটি পয়সা কাদের হাতে? বড় বড় ব্যবসায়ীদের হাতে। তাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন। এই টাকা পয়সার মধ্যে বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলে ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যারা গরিব দুঃখী অসহায় আছে তাদের একটা হক আছে, তাদের একটা হিস্সা আছে, অংশ আছে। এরা আর একটা শ্রেণীর লোক হল ওলামা এবং অব্বাদ, যারা আলেম সুফি সাধক দরবেশ, এদের একটা প্রভাব আছে, এরা একটা ফ্যাক্টর সমাজের মধ্যে। মানুষ টাকা পয়সা দরকার হলে হয়তো ধনীদের কাছে গিয়ে হাত পাতে, আর তাদের জীবনে দিন ইসলাম শিক্ষা দীক্ষা ইত্যাদির জন্য পরামর্শের জন্য ফতোয়ার জন্য কাদের কাছে যায়? আলেম ওলামা ফকি মুফতি তাদের কাছে যায়। এখন এরা সবাই যদি এরকম করে যে ধনীরা জাকাত দেবে না আর আলেম ওলামারা টাকা পয়সা খাওয়ার তরিকা বানিয়ে নিয়েছে পকেট ভর্তি করা, তাহলে এই সমাজের অবস্থা কি হবে? ফাইদা ফাসাদাত আহওয়ালুহা উলাই ফাসাদাত আহওয়ালুন নাস, তা এইরকম ভাবে সমাজের এই শ্রেণীগুলোর অবস্থা যদি ফাসাদে পরিপূর্ণ হয়ে যায়, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, আলেম ওলামা পর্যন্ত যদি টাকা পয়সার দুর্নীতির মধ্যে ডুবে পড়ে, তাহলে ওই সমাজের অবস্থা কি হবে? এই ব্যাপারে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বড় আলেম, তিনি আর একটি কবিও ছিলেন, তিনি সুন্দর করে একটা কবিতা দুটো লাইন লিখলেন, ওহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ও আহবার সু ইন ও রহবানুহা, দীনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে দুই শ্রেণীর লোক ছাড়া আর কারো মাধ্যমে না। এক শ্রেণীর লোক হচ্ছে শাসক সম্প্রদায় শাসক গোষ্ঠী, আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা ওলামায় সু, যারা দীনের আলেম ওলামা মুফতি ফকির দরবেশ ফকির ইত্যাদি সেজেছে, পীর মাশায়েখ সেজেছে, আর তারা টাকা পয়সার দিকে তাদের নজর চলে গিয়েছে। তাহলে ওই সমাজের দিন আর ভালো থাকার কথা নয়। তো এটাই ছিল ওই ইহুদি নাসারাদের সমস্যা, এই উম্মতজনের সমস্যা না হয় আল্লাহ তাআলা সতর্ক করলেন। তারপরে বলছেন তারা যে এই টাকা পয়সার লোভে ব্যবসায়ীরা জাকাত দেয় না, আর এরা আলেম ওলামারা টাকাকে জমা করে, জাকাতও দেয় না সাদকাও করে না, তারা কি জানে কি জিনিস জমা করছে? এই জমা করা টাকা পয়সা সোনার উপায়, আল্লাহর রাস্তা তারা এগুলো খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে কঠিন আযাবের কঠিন শাস্তির সুসংবাদ দিন, মানে দুঃসংবাদ দিন। সেটা কি? পরের আয়াতে আসছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, যেদিন তাদের এই টাকা পয়সা সোনার উপর যেগুলোকে জমা করে রেখেছে এগুলো সব কেয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। যাকাত দেয় নাই, জমা করে রেখেছে, এগুলোকে সব আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তাদের জন্য হাজির করে ফেলবেন। করে কি করবেন? সেগুলোকে জাহান্নামের আগুনে গরম করবেন, সোনা রূপাকে পাত বানিয়ে বানিয়ে শীত বানিয়ে বানিয়ে এগুলাকে গরম করবেন। টাকা পয়সার বিনিময়ে যে স্বর্ণ পাওয়া যেত সেই স্বর্ণকে আল্লাহ সেভাবে নিয়ে এসে পাত শীত বানিয়ে আগুনের মধ্যে গরম করবেন, খুব করে জাহান্নামের আগুনে, সাধারণ আগুনে গরম করবেন না। হ্যাঁ, ফিনারে জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম করবেন। জাহান্নামের আগুন কত শক্তিশালী দুনিয়ার আগুনের তুলনায়? কত যে পরিমাণ শক্তিশালী সেটা অঙ্ক করে বলার মতো কোনো বিষয় নয়। ফাতুকুয়া বিহা জিবা হুহুম, সেই সোনা রূপার পাতগুলোকে দিয়ে তাদের কপালকে স্যাঁক দেওয়া হবে, এরকম করে স্যাঁক দেওয়া হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারপরে ওয়া জুনুবুহুম, অথবা তাদের সাইডের মধ্যে স্যাঁক দেওয়া হবে, সাইড এরকম সাইডের মধ্যে। তারপরে স্যাঁক দেওয়া হবে ওয়া জুহুরুহুম, তাদের পৃষ্ঠদেশ তাদের পিঠের মধ্যে স্যাঁক দেওয়া হবে, তিন জায়গায় স্যাঁক দেওয়া হবে। তিন জায়গার কথা কেমনে কেন মেনশন করা হলো? মুফাসসিরিন কেরাম তার তাফসিরে বলেছেন, যখন জাকাত নিতে আসে বা আল্লাহর কাছে কিছু চাইতে আসে, প্রথম চাইলে সে কি করে? কপালটা কুচকে যায়, হ্যাঁ আমার কাছে টাকা নিতে আসে, দিলে তো কমে যাবে, তো তার চেহারার মধ্যে এটা ফুটে ওঠে কপালের মধ্যে, বিশেষ করে এরকম কুচকে যায়, তাই না? এরকম করে এরপরে সে এখন দেবে না দিয়ে কি করে? এদিকে ফিরে এখন পিছনের দিকে চলে যায়, তার মানে দিবে না, সে চলে গেলে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইভাবে এগুলো, এই যে এই এটা দেখালো, এই পাশের মধ্যে তাকে ওইখানে সেক দেওয়া হবে, আর যখন পিঠ দেখিয়ে উল্টা দিকে ঢুকে গেল তখন পিঠের মধ্যে সেক দেওয়া হবে, তিন জায়গায় এই জন্য সেক দেওয়া হবে। যে যেই তিনটি জায়গাকে দিয়ে সে না দেওয়ার কাজ করেছে, সেক দেওয়া হবে আগু জাহান্নামের আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে। আর বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই যে এখন মজা পাচ্ছ, আজাব পাচ্ছ, যে জিনিস দিয়ে, সে জিনিসটি কি যা তোমরা গচ্ছিত করে রেখেছিলে, পুঞ্জীভূত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, খরচ করে নেই, জাকাতও দেওনি, শুধু সম্পদ জমা করে রাখা, এক নেশায় তোমরা পড়ে গিয়েছিলে। একটু জাকাত মাত্র শতকরা 2.5%, 2.5% মাত্র, সেটা দিতেও তোমরা 97.5% তোমাদের কাছে থেকে যাবে, এতটুকু দিতেও তোমাদের এত কষ্ট হয়েছে, অথচ আমি তোমাদেরকে দিয়েছিলাম, আর দিয়ে আমি বলেছিলাম অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করি সেখান থেকে তারা যেন খরচ করে, তাহলে তারা জান্নাতি হবে না, উলাইকা হুমুল মুফলিহুন, কামিয়াব হবে। সেটা করুনি, আমার দেওয়া সম্পত্তি আমার কাজের জন্য, আমি যে হুকুম করেছি মাত্র 2.5% দিবা, 97.5% তোমার কাছে থাকবে, তাও দিতে পারোনি, এত মহব্বত তোমার মালের হয়েছে, এখন মজা খাও। হ্যাঁ দামা কেনাস তুমি আমফুজিকুম, এটা হচ্ছে তোমরা যা জমা করেছিলে, তোমাদের জন্য জমা করে রেখেছিলে, কাজেই এখন মজা খাও, স্বাদ গ্রহণ করো, যা তোমরা জমা করে রেখেছিলে, তা তোমরা জমা করে রেখেছিলে। এইরকম একটা শাস্তির খবর সরাসরি কোরআনে পাকে এসেছে, তাই না? জাকাত না দেওয়ার শাস্তি সরাসরি, জাকাতে অর্থকে সোনার উপর পাতে, এগুলাকে সোনার পাতগুলোকে গরম করে স্যাক দেওয়ার পদ্ধতি, এইটা একটা এসেছে। আবার আরেকটি কথা হাদিস শরীফে এসেছে যে এই সোনার রূপাকে দুই রকমে, একটাতে গেলে গরম করে দেয়, আর একটা সোনার রূপাকে সাপ বানানো হবে, বিষধর অজগর সাপে পরিণত করা হবে। সুজান, এই সাপের নাম হচ্ছে সুজা, যে সাপটা সবচেয়ে ডেঞ্জারাস আরব দেশে সেটাকে বলে সুজা, আমি সুজা মানে বীর। অরিজিনালি সুজা শব্দের অর্থ কি জানেন? বীর। বীর মানে কি? যে কাউকে ভয় করে না, খুব সাহসী। তো খুবই মারাত্মক আগ্রাসী সাপকে বলা হয় আরবিতে সুজা, এবং তার ব্যাখ্যা হাদিস শরীফে এসেছে যে তার চোখ দুটো বড়, একেবারে সাংঘাতিক ধরনের, এবং তার চেহারা, সাপের চেহারা মধ্যে স্পট রয়েছে, কালো কালো, এরকম করে ফনা তেলে কালো কালো স্পট, এরকম বিষধর সাপ বানানো হবে তার সম্পদকে, যে সম্পদের জাকাত দেয়নি। ওই সম্পদটা কি করবে? তাকে তার পা থেকে শুরু করবে পেঁচানো, পেঁচিয়ে পেঁচিয়ে র‍্যাপ করে 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 উপরের দিকে এসে তার গলা পর্যন্ত পেঁচিয়ে চেহারার দিকে মাথাখানে এরকম করে ধরবে, সাপের মাথা এরকম করে থাকে, এরকম না, এরকম করে ধরবে, ধরে তার এই দুই গালে ছেদ কাইহে, দুই টিকের মধ্যে ঠোকর মারবে। এই ঠোকর যে মারবে, এটা কিরকম বিষধর হবে? এমনি ওই রকম সাপ বাদ দেন, সাধারণ বিষধর সাপ যেগুলো আমাদের সমাজে আছে, আল্লাহ মাফ করুন, যদি এইভাবে ঠোকর মারতে থাকে কিরকম লাগবে? একটা দুটো মারলে তো মানুষ মুখে দিয়ে ফেনা টানা বের হয়ে, যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা না করা যায় মরে যাচ্ছে, তাই না? আর জাহান্নামে তো বা আখেরাতে কি আর মরে যাওয়ার সুযোগ আছে? মরে গেলে তো শেষ হলো, যে বৃষ্টি দুই চার দিন ভোগে মরে গিয়ে শেষ হয়ে গেলো, যাক আর তার শাস্তি নাই। কিন্তু এই সাপ তো এই দুই চার দিন কামড় দেবে না, তাকে জাহান্নামে যতদিন চলবে কামড় দিতেই থাকবে। তাহলে আজকে যারা জাকাত দিচ্ছে না, তাদের কি অবস্থা? তারা কি চিন্তা করতে পারছে? এগুলো কিসের মায়ায়, কিসের লোভে এই সম্পদকে জমা করে রাখছে? সাপগুলো দুই ঠোকর দিবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার পুঞ্জীবৃত্তি করে রাখা সম্পদ, আমি তোমার জমা করে রাখা সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার মাল, খাও মালের মজা। অতঃপর আল্লাহ তাআলা আবার চলে আসছেন সূরা তাওবা সূরা আনফালের মধ্যে যুদ্ধ জিহাদের কথা আছে, সেই প্রসঙ্গে আবার এসেছে, সেটা একটু পরে আসবে অবশ্য। এখন আরেকটি বিষয় এসেছে, সেটা হচ্ছে মক্কার কাফেরগণ এই মক্কার মসজিদুল হারাম জায়গাটার যেমন পবিত্রতা আছে, হজের সিজন উপলক্ষে শাহরুল হারাম আছে, হারাম মাস আছে কয়েকটি, সেগুলো আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন মক্কার লোকেরা নিজেদের সুবিধার জন্য এগুলোর মধ্যে পরিবর্তন করে ফেলেছে, সেই খবর এখন আল্লাহ তাআলা বলছেন। ইন্না ইদ্দাতা শুহুরাইদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। নিশ্চয়ই মাসগুলোর গণনা আল্লাহর কাছে বারোটি মাস হিসাবে আছে, আল্লাহ তাআলার কাছে বছরে কয়টি মাস? বারোটি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লেখা আছে। কবে থেকে আল্লাহ লিখেছেন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যখন থেকে সৃষ্টি করেছেন সময় বছর মাসের হিসাব আল্লাহ তাআলা তখনই করে রেখেছেন। এই যে মানুষ বারো মাসের হিসাব করে, ক্যালেন্ডার পঞ্জিকা আছে, এগুলা মানুষের আবিষ্কার নয়, অরিজিনালি আল্লাহ তাআলার কাছেই এই বারো মাস, বারো মাসে এক বছর, এটা কোনো বৈজ্ঞানিকের আবিষ্কার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন। সে খবর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহিয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। যেমন দেখো, আল্লাহ তাআলা এই যে সময়কে, সময় নির্ণয়কে ঠিক করে দিয়েছেন, যে অবস্থা তোমরা এখন দেখতে পাচ্ছ বারো মাসে এক বছর, হিজরি মাসের যে আরবি মাসের অরিজিনাল যে গণনা, এটা যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা এই সাইকেল বানিয়ে দিয়েছেন, ইস্তাদারা, এভাবে ঘুরে ঘুরে সময়টা আসে। অরিজিনাল আল্লাহর হিসাবে এই হিজরি মাসটাই হলো আসল মাস, যদিও আরবদের কাছে ক্যালেন্ডার ওমর রাদিয়াল্লাহু আনহু সময় হয়েছে, এই যে কিন্তু তারা জানতো যে এই মাসগুলোর গণনা নাম, এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে শুরু হয় নাই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এই যে বারো মাসের নাম আছে, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগেও আরবদের মুশরিকরা এগুলা জানতো এবং এগুলার হিসাব নিকাশ তাদের কাছে ছিল। কিন্তু সন গণনা 1300 কত না 1400 কত যে এখন আমরা গণি, এই গণনাটা তাদের কাছে ছিল না। কিন্তু মাস যে কোন মাস গেল, কোন মাস আসছে, মুহররমের পরে সফর, সফরের পরে রবিউল আউয়াল, এগুলো কিন্তু তাদের কাছে ছিল, এগুলো মানুষ কোনোদিন হারায়নি। এটাই অরিজিনালি আদম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে, ওয়াল্লাম আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়েছেন, তার মধ্যে বারো মাসের নাম এগুলোও আছে। এখন পরে অবশ্য অন্যান্য সন আবিষ্কার হয়েছে, যেটা এখন আমরা ইংরেজি সন দেখি, এগুলো অবশ্য এই সনের আইডিয়া তারা বের করেছে। বাংলা সন আছে, এটাও মানুষের বাদশাহ আকবরের সময় আপনার রেভিনিউ কালেকশনের জন্য তারা একটা সন বের করেছে ইত্যাদি, কিন্তু অরিজিনালি বারো মাসে এক বছর, এটা কিন্তু আল্লাহ তাআলার দেওয়া মানুষের কাছে শুরু থেকে, আর সেটার ভিত্তি হচ্ছে চন্দ্রমাস এবং যেটা আরবি হিসাবে আমরা হিসাব করে থাকি। সেটা এইভাবেই আরবদের জমানায়, মুশরিকদের জমানায় চলে আসছে, প্রথম মাস মুহররম, তারপরে সফর, তারপরে রবিউল আউয়াল, তারপরে রবিউস সানি, এইভাবে চলে আসছে। এখন এই বারো মাস তো আছে আল্লাহ তাআলার কাছে, আর কি আছে? মিনহা আরবাতুন হুরুম, এই বারো মাসের মধ্যে চারটি মাস আল্লাহ তাআলা হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন, হারাম মাস। আরবাতুন হুরুম, হারাম মাস মানে হলো যে মাসগুলো একটু পবিত্রতা বেশি, যে জিনিস পবিত্র, যেটা ব্লেসড, বেশি বরকতময়, ওটাকে হারাম বলা হয়। এই জন্য সবচেয়ে বড় মসজিদ যেটা, এই মসজিদের নাম কি? আল মসজিদুল হারাম, তাই না? হারামুল আকসা, মসজিদ আকসাকে বলা। তো এখন আবার একটা প্রশ্ন আসতে পারে অনেকে করেন যে আমরা তো জানি হারাম খারাপ জিনিস যেটা জায়েজ নাই, আর এত বড় আল্লাহ সবচেয়ে নিজের যেটা ঘর সেটার নাম মসজিদে হারাম কেমনে হয়, হারাম কি কারণে হলো? তো হারাম যে এখন হালালের বিপরীত যে হারাম যেটা খারাপ জিনিস, এই জিনিসের দিকে না তাকিয়ে আমরা যখন হারাম করি না, হারাম খাই না, আমরা আল্লাহর হুকুমকে মানি, আল্লাহর হুকুমকে সম্মান দেখাই। মদ খারাপ শুধু এই কথা যেমন ঠিক, কিন্তু মদ খাওয়া নিষেধ, এটা আল্লাহর হুকুম, এই জন্য এইগুলাকে হারাম শব্দটা এসেছে, যে আমরা আল্লাহর হুকুমের কাছে সম্মান করে আর যাই না, আগাই না। বুঝতে পেরেছেন তো? যে হারাম কথাটা যে আমরা বলি হালালের বিপরীত, এটা কোত্থেকে এসেছে? ওই শব্দটা মোটেই খারাপ জিনিস না, খুব ভালো জিনিস হারাম, অনেক সম্মানিত, অনেক পবিত্র। এই জন্য আল মসজিদুল হারাম সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পবিত্র যে মসজিদ সেটা হচ্ছে আল মসজিদুল হারাম। সেখান থেকেই আশহরুল হুরুম, হারাম মাস, যে মাসগুলো বেশি সম্মানিত আল্লাহর কাছে। কয়টি মাস আল্লাহর কাছে বেশি সম্মানিত? চারটি মাস। এই চারটি মাস কি কি? তিন মাস হলো হজ উপলক্ষে, হজ উপলক্ষে তিনটি হারাম মাস, কোনটা দিয়ে শুরু হয়? যিলকাদা, যিলহিজ্জা, মুহররম, এই তিনটা একসাথে। আর ওইদিকে মাঝখানে একটা আছে শাবানের আগে, সেটার নাম কি? রাজব। রাজব হলো আর কি চার নম্বর মাস। এই চারটি মাস হারাম মাস, এগুলো অতিরিক্ত সম্মানিত। হজের আগে এক মাস যিলকাদা, আর হজের মাস হলো যিলহিজ্জা, যাওয়ার ব্যাপারে ফেরত মাস হিসাবে নিরাপত্তার জন্য মুহররম, তিনটা। হজ উপলক্ষে যেন এই তিনটি মাস আরবরা কোনো ধরনের লড়াই যুদ্ধ রক্তপাত না করে হাজিদের নিরাপত্তা যেন হয়ে যায়। তো এটা তো বোঝা গেল হজ উপলক্ষে। আবার ওইদিকে রজব কেন, ওই সময়ে সম্পর্ক কি? ওই সময় সম্পর্ক হলো যে হজ উপলক্ষে তো অনেকেই আসে, কিন্তু তার আগে কেউ কেউ ওমরার জন্য আসার জন্য তারা এত ঘন ঘন ওমরার জন্য যায় না যেভাবে এখন যায়। তারা আসতো মেইনলি যে হজের গ্যাপ দিয়ে বহু আগে রজব মাসে অনেকেই তখন তারা ওমরা করতে আসত। সেই উপলক্ষে আল্লাহ তাআলা রজব মাসকেও হারাম ডিক্লেয়ার করেছেন। তো এটা হলো চারটি হারাম মাসের বর্ণনা, যেগুলাকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর কাছে বৎসর হচ্ছে বারো মাসের শুরু থেকেই, আর তার মধ্যে চারটি হচ্ছে হারাম, যেগুলাকে পবিত্র মনে করতে হবে, সম্মান করতে হবে, কোনো খুন খারাপি, হত্যা, যুদ্ধ পা ইত্যাদি করা যাবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট এবং মজবুত দিন। এই চারটি মাসকে হারাম মাস আপন জায়গায় রেখে দেওয়া, সম্মান করা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে তোমরা কোনো ধরনের জুলুম করো না। মাসের মধ্যে জুলুম কেমনে হয়? আরব দেশে যেহেতু তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে হারাম মাসের আইডিয়া পেয়েছে, তারা মেনে আসত, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে একটু বিভিন্ন রকমের স্বার্থ সুবিধার কারণে তারা হারাম মাসকে নিয়ে একটু সিনিমিনি খেলত। বিশেষ করে মুহররম মাস, হজের মাসের যিলকাদাও মানে, যিলহিজ্জাও মানে। এখন মুহররম মাস আসলে চিন্তা করে, যদি কোনো সময় যুদ্ধরুদ্ধ হয় যে দুই মাস যুদ্ধ করি নাই, তাদের আবার অনেকেরই মেইন ইনকাম ছিল যুদ্ধ থেকে, তাদের আরবদের যুদ্ধবাজ ছিল খুব বেশি, এক কবিরা আর কবিরাকে অ্যাটাক করা। এখন দেখা যায় যে তাদের মেইন ইনকাম কি, ওই একটা কবিরাকে অ্যাটাক করে ওখান থেকে মাল লুট করে নিয়ে আসা, এটা হলো তাদের মেইন ইনকাম। দুই মাস বসে আছে, যুদ্ধ করতে পারছে না, অ্যাটাক করতে পারছে না। এখন তারা কোনো কোনো বছর চিন্তা করে যে এই বৎসর হজের সময় ডিক্লেয়ার করে যে এই বৎসর আমরা যিলকাদা যিলহজ মেনেছি, মুহররমকে আমরা হালাল না মেনে, হারাম না মেনে এটাকে পিছাই দিব, দিসিয়া ডিলে করে দিব, এই হারামটা চলে যাবে রজব মাসে, সফর মাসে, মুহররম মাস হয়ে যাবে হালাল মাস। তখন তারা ওই মাসে যুদ্ধ বিগ্রহ শুরু করে দিত। এটা আল্লাহ তাআলা একটা বড় প্রিন্সিপাল, যে কোন মাসকে আল্লাহ কোন মাসের তুলনায় অধিকতর আল্লাহ তাআলা কি করেছেন, মর্যাদা দিয়েছেন। এটা প্রায় আসে, জমিনের মধ্যে অনেকগুলো মসজিদ আছে, কিন্তু কয়েকটি মসজিদকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন কিনা? কয়টা মসজিদকে? তিনটা মসজিদ, বাইতুল্লাহ, আল মসজিদ নববী, আল মসজিদ আকসা, যে মসজিদ আকসার কি দুর্গতি যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে মসজিদ আকসা ফেরত দিন। আর এভাবে এক জমানা থেকে আরেক জমানা, এক মাস থেকে আরেক মাসের একটা ফজিলত দিয়েছেন, রমাদান মাসে আল্লাহ ফজিলত দিয়েছেন, আবার শেষ 10 দিনে আলাদা ফজিলত দিয়েছেন, লাইলাতুল কদরের এক রাতের সমস্ত রাতের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন, সপ্তাহের মধ্যে জুমার দিনে বেশি ফজিলত দিয়েছেন, এরকম আল্লাহ তাআলা চুজ করেন কোন সময়। এটা আল্লাহ তাআলার একটা প্রিন্সিপাল, যে তিনি কোন কোন জায়গায়, এটা এটাও আমাদের ইবাদত, আল্লাহ তাআলা যেটাকে স্পেশাল মর্যাদা দিলেন আমরা সেটাকে সেই মর্যাদা দেব। শুক্রবার যদি, জুমার দিন যদি মুসলমানের জন্য অন্য দিনের মতোই হয় তাহলে তো হলো না, জুমার দিনে একটু বেশি ইবাদত করা লাগে, সূরা কাহাফ পড়তে হয়, ওই দিন বেশি করে দরুদ শরীফ পাঠাইতে হয়, ওই দিন জুমা গোসল করাটা সুন্নত, ওই দিন একটু আগে মসজিদে আসতে খুতবা শুনতে হয়, তাই না? এক্সট্রা আছে না? আর কেউ যদি জুমাকে অন্য দিনের মতোই মনে করে তাহলে তো সেই মর্যাদা দিল না। তো আল্লাহ তাআলা ওই আরবদের মধ্যে এই টেন্ডেন্সি যখন হয়ে গেল কোরাইশদের মধ্যে, যে তারা মহরম মাসকে আর হারাম মনে না করে কোনো কোনো বছর বলে এই বছর মহরম আমরা হালাল ধরে নেব, এই বছর তার পরিবর্তে সফর হবে হারাম মাস, আবার পরের বছর বলে না এই বছর ঠিক আছে আবার মহরম এখন হারাম মাস ধরবো, সফর হালাল হয়ে যাবে, এইভাবে তারা হেরফের করে ফেলতো। তো আল্লাহ তাআলা বলেন যে এগুলো আল্লাহর শরীয়ত, এগুলো নিয়ে তোমরা এরকম করো না, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এগুলোর মধ্যে হেরফের করে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। এই প্রসঙ্গটা গেল একটা হুকুম দিয়ে, আর ওই সময় আবার তাইফবাসীদের সঙ্গে তারা যুদ্ধ করছিল, যে তাইফের যুদ্ধের কথা মনে আছে তো, হুনাইনের যুদ্ধের আলোচনা শুনে গেছি, ওরা কিন্তু মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য ওই হারাম মাসেই পরিকল্পনা নিয়েছে, তখন তো আবার হারাম মাসে যুদ্ধ করতে হয়, যদি মুসলমানরা নিজেরা যুদ্ধ কোনো জায়গায় অ্যাটাক করে শুরু করে দিবে না, এটা হলো এই মাসের সম্মান, কিন্তু তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা জবাব দিতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম মাসেই যখন তিনি তায়েফের দিকে রওনা হচ্ছিলেন, কারা তারা হারাম মাসেই প্রস্তুতি নিচ্ছে অতর্কিত হামলা করার জন্য, তিনি তখন সেদিকে রওনা হয়ে গেলেন। অনেকে বললেন যে এটা কেমন কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখা যায় হারাম মাসটাকে মানতেছেন না। তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে দেখো, যখন তারা যুদ্ধ করে দেয়, শুরু করে দেয়, তখন কিন্তু তোমাদেরকে এটার মোকাবিলা করতে হবে, সেটা তখন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً, আর মুশরিকদেরকে তোমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, যেভাবে তারা তোমাদের সঙ্গে লড়াই করছে, যুদ্ধ করছে। কাজে সেই ক্ষেত্রে তোমরা আবার হারাম মাসের দোহাই দিয়ে হেজিটেশন করো না। وَعَلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ, আর মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকীদের সঙ্গেই আছেন, তারা আল্লাহর হুকুম মেনে চলে, স্বাভাবিক অবস্থায় তারা হারাম মাসকে সম্মান করে, আল্লাহ তাআলা সেটা অবশ্যই করবেন, জানবেন কারা মুত্তাকী। কিন্তু যুদ্ধের কারণে যেতে হলে তোমরা সেটা করতে পারবে, এই ব্যাপারে শরীয়তের কোনো ভয় বা এরকম শরীয়ত লঙ্ঘন হচ্ছে মনে করার কোনো কারণ নেই। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما, নিশ্চয়ই এই যে নাসি করা, অর্থাৎ হারাম মাসকে চেঞ্জ করে ডিলে করে আরেক মাস পরে নেওয়ার কাজ যেটা তারা করে, এই কাফেরগণ মুশরিকগণ, জিয়াদাতুন ফিল কুফর, আল্লাহর প্রতি কুফরি করার পাশাপাশি এই কাজটা করে আরো এক ডিগ্রি বেশি কুফরি বাড়িয়ে দিল, যে আল্লাহর হারাম মাসকে পর্যন্ত ঠিক রাখলো না। কেন তারা এগুলা করে? ইয়াদাল্লু বিল্লাযীনা কাফারু ইয়াহিল্লুনাহু আমা ওয়া ইয়াহরিমুনাহু আমা, এভাবে তারা কাফেরদেরকে বিভ্রান্ত করে, তারা কুফরি করে বিভ্রান্ত হয়, এক মাসে সেই ওই মুহাররম মাসকে তারা হালাল করে, আরেক মাসে আবার মুহাররমকে আরেক বছর গিয়ে আবার হারাম ঘোষণা করে দেয়, এরকম উল্টাপাল্টা তারা ঘোষণা করে থাকে। এই কথাগুলো তাদের কুফরিকে আরো বাড়িয়ে দেয়। এই কাজগুলো যাতে করে তারা আল্লাহ যে হারাম করে গণনা ঠিক করে দিয়েছেন, সিরিয়াল করে দিয়েছেন, সেটার মধ্যে তারা গন্ডগোল করে ফেলে, গোলমাল পাকিয়ে ফেলে, তালগোল পাকিয়ে ফেলে, আর যেটা হারাম ছিল সেটাকে তারা হালাল ঘোষণা করে দেয়। কেন কাফেররা এরকম করে? জাইয়্যানা লাহুম সুউ আমালিহিম, তাদের এরকম খারাপ কাজগুলো, গুনার কাজগুলো, অপকর্মগুলো, শরীয়ত বিরোধী কাজগুলো তাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ফুটে উঠলো। তারা মনে করে একটা বিরাট কাজ করেছে। তাদের মধ্যে একজন লিডার আছে, সে এটা ইয়ে করে, পরামর্শ করে এসে আরাফাতের ময়দানে ডিক্লার করে দেয়, দিস ইয়ার মুহররম মাস হারাম থাকবে না, হালাল হয়ে যাবে। তার ঘোষণা দেয়, সে কি বীরত্বের সাথে, গর্বের সাথে বিরাট ডিক্লারেশন দিচ্ছে, একটা অর্ডিনেন্স পাশ করছে সে। এইগুলা সমস্ত কুফুরি। এই কুফুরি কাজগুলো তাদের কাছে খুব সুন্দর লাগে। যারা কুফুরি কাজ করে তারা মনে করে এই কাজটা কত সুন্দর কাজ, কত আকর্ষণীয়। আল্লাহ তাআলা তাদের কপাল খারাপ করেছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, এইভাবে যারা আল্লাহর হুকুমকে মানে না, অস্বীকার করে, কুফুরি করে, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। এই জন্য যারা কুফুরির মধ্যে লিড করে তাদের ভাগ্যে অনেক সময় হেদায়েত জুটে না, যেটা আবু লাহাবের এবং আবু জাহালের কিসমতে জুটেনি। এই কথার পরে এখন আরেকটি যুদ্ধের কথা আসছে, সেটা হচ্ছে তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হল। আপনারা জানেন তাবুকের যুদ্ধ সংঘটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় শেষ বড় যুদ্ধ হচ্ছে কোনটা? তাবুকের যুদ্ধ। যুদ্ধ আসলে হয়নি, রোমান বাদশাহ বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলে যে মদিনা আসতে দেওয়া হবে না, তাদেরকে বহু দূরে ঠেকাই দেওয়া হবে, আল্লাহর হুকুম এটাই যে তোমরা আসো। তিনি মুসলমানদেরকে নিয়ে গেলেন বিরাট বাহিনী নিয়ে, এবং অনেক বড় স্যাক্রিফাইস করতে আবেদন করেছেন, টাকা পয়সা বেশি লাগবে, রসদ সরঞ্জাম বেশি লাগবে, অস্ত্রশস্ত্র বেশি কিনতে হবে, সাহাবীদেরকে বেশি বেশি করে দিতে বলেছেন, এবং সবাইকে আসতে বলেছেন, কাউকে কোনো সিরিয়াস ওজোর ছাড়া কাউকে তিনি পারমিশন দেননি যে তোমরা ঘরে থাকতে পারবে, সবাইকে আসতে হবে কম্পালসারি। টাকা পয়সা কেমন চেয়েছেন, এমন আহ্বান করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, সব নিয়ে আসছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন, অর্ধেক নিয়ে আসছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, 100 উট বোঝাই করে রসদপত্র সরঞ্জামাদি দিয়ে সাজিয়ে 100 উটের বহর, 100 উট ভর্তি। তখনকার 100 উট মানে এই জমানের 100 ট্রাক আর কি, কোথাও উঁটি ছিল ট্রাক। এই 100 উটের বহর দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মা আলা উসমান, ওসমানের কোনো চিন্তা নাই, এরপরে তার কি আমল আছে আর না আছে, এই 100 উট আল্লাহর কাছে তার ঠিকানা কনফার্ম করে দিয়েছে। এইভাবে তিনি আবেদন করেছেন টাকা পয়সা দেওয়ার জন্য, শারীরিকভাবে সবাইকে নাম লেখাতে এবং জয়েন করতে বলেছেন। কিন্তু ওর মধ্যে কিছু কিছু দুর্বল মনা মুনাফিক মুসলিম ছিল, তারা জয়েন করেনি, বিভিন্ন ওজর দিয়ে কেটে পড়েছে। তাদের কাহিনী আরো তিনজন সাহাবীর স্পেশাল কাহিনী এগুলো আসবে। তো যারা যায়নি বা যেতে চায়নি গরমের কারণে, হেজিটেশন করেছে, যাবে কি যাবে না এরকম চিন্তা করছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা মালামাত করে হামকাল্লা, তাদেরকে ক্রিটিসাইজ করে আল্লাহ তাআলা এখানে তাদেরকে ইসলাহ করার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফী সাবীলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদ, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, আল্লাহর রাস্তায় সময় দিতে চলে আসো, তোমরা জমিনকে আঁকড়ে ধরে পড়ে থাকো, জমিনকে ধরে রাখো কামড়িয়ে, বের হতে চাও না। আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, তোমরা কি দুনিয়ার জীবনকে পেয়ে খুব খুশি হয়ে গেছো, দুনিয়ার জীবন খুব মজা লাগছে তোমাদের কাছে, কি জানি চলে গেলে জানটা চলে যায় কিনা, এই ভয়ের মধ্যে আছো? মনে রেখো দুনিয়ার জীবনের সুখ শান্তি মজা স্বাদ আখেরাতের তুলনায় কতটুকুন, অতি সামান্য, অতি নগণ্য, অতি নগণ্য। তার এক্সাম্পল একটা হাদিসে তিনি দিয়েছেন, মা দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু হাযিহি ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা তারজা, যে কেউ দুনিয়ার তুলনায় আখিরাতের তুলনায় দুনিয়ার সুখ শান্তি মজা এবং সময় কতটুকুন পরিমাণ, তোমরা যদি কেউ সেটা বুঝতে চাও তাহলে তুমি একসময় সমুদ্রের পাড়ে গিয়ে তোমার আঙ্গুলটা ডুবিয়ে দাও সমুদ্রের মধ্যে, এরপরে আবার আঙ্গুলটা উঠাও, কতটুকুন পানি তোমার আঙ্গুল ধারণ করেছে সমুদ্র থেকে, এক ফোঁটাও, এক ফোঁটাও থাকবে না, তারও কম, যখন উঠালা আর সাগরটা কত বড় রয়ে গেছে। তোমার দুনিয়ার এত মজাদার বাড়িঘরের নিয়ামত ওই আখরাতের তুলনায়, ওই সাগরের তুলনায় হাতের আঙ্গুলে যা কিছু উঠছে পানি এই পরিমাণ। হে মানুষ, হে মুসলিম, তুমি তোমার আখেরাত বরবাদ করবে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে, নবীর আহ্বানে সাড়া না দিয়ে। তো তাহলে দুনিয়ার তুলনায় আখেরাত এত বড়, এই আখেরাতের কামিয়াবি সুখ শান্তি জান্নাত অর্জন করা, আর সেটা না করতে গিয়ে কেউ যদি দুনিয়ার মজার জন্য পড়ে থাকে কত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। إِلَّا تَنْفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا। এখন আমি এভাবে তোমাদেরকে আহ্বান করলাম, এরপরেও তোমরা যদি বের না হও বিভিন্ন অজুহাত দেখিয়ে, তুমি অসুস্থ আছো, তোমার বিবি অসুস্থ আছে, এগুলো পরে আসবে, বিভিন্ন দুর্বল মনা কিছু মুসলিম ছিল, কিছু মুনাফিক ছিল, তারা বিভিন্ন ওজোর নিয়ে এসেছিল। তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা সত্যিকার ওজন না থাকা সত্ত্বেও বের না হও তাহলে ইউআযযিবকুম আযাবান আলীমা, মনে রেখো আল্লাহ তোমাদের কঠিন আযাব দিবেন, সেই জাহান্নামের আযাব কত কঠিন হবে। ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের পরিবর্তে আল্লাহ তাআলা এমন লোকদেরকে নিয়ে আসবেন যারা আল্লাহর জন্য জান দিতে কোনো পিছপা হবে না, ইতস্তত করবে না, বের হতে কোনো রকমের এক্সকিউজ ওজর আপত্তি দেখাবে না। ওয়ালা তাদুররুহু শাইআ, আর তোমরা আল্লাহকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তোমরা চাইলে নিজেদের জন্য তোমরা যদি করতে চাও করো, আর যদি না যাও, তোমাদের না যাওয়াতে আল্লাহ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এবং এই যুদ্ধে আল্লাহ তাআলা তোমাদেরকে না পেলে তিনি কিছু করতে পারবেন না, এরকম মনে করো না, আল্লাহকে একটু ক্ষতি করতে পারবে না কেউ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতা আছে, তিনি একা চাইলেই তাদেরকে হালাক করে দিতে পারেন। নমরুদের মোকাবেলায় একটি মশা দিয়ে আল্লাহ তাআলা হালাক করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তো চান এই উম্মতকে কাজে লাগিয়ে তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে দেবেন। এই যে এখানে বলেছেন আল্লাহ তাআলা ওয়াইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য কাউকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, আল্লাহর কাজে লাগাবেন। এখান থেকে কোন কোন আলেম ওলামা সুন্দর একটি দোয়া বের করেছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইস্তাবদিলনা ওয়ালা তাস্তামিল, আল্লাহুম্মা ইস্তাআমিলনা ওয়ালা তাস্তাবদিলনা, যে আল্লাহ আমাদেরকে দিনের কাজে ব্যবহার করেন, আমাকে দিনের জন্য কাজে লাগান, আর আমার পরিবর্তে আমাকে বাদ দিয়ে আল্লাহ কাউকে নিয়ে আসেন না আমার জায়গায়। আল্লাহুম্মা ইস্তাআমিলনা ওয়ালা তাস্তাবদিলনা, দোয়াটা সুন্দর না, যে আল্লাহ আমাকে দিনের কাজে লাগান, আমাকে দিনের দাওয়াতের কাজে লাগান, আমাকে দিনের তালিমের কাজে লাগান, আমাকে দিয়ে আপনার দিনের খেদমত করান, আমাকে দিনে আপনার দিনের একামতের কাজ করান, আমাকে দিয়ে দাওয়াতি দিনের কাজ করান, আমাকে দিয়ে আপনার দিনের জন্য সকল কিছু করার জন্য আমাকে তৌফিক দেন, আমি যেন দিনের কাজে ব্যবহৃত হই, এই এটাকে ভালো তামান্না না। আর যদি আমাকে আল্লাহ বেশি ব্যবহার না করেন, অন্যদেরকে নিয়ে আল্লাহ কাজ নেন, আর আমি আল্লাহ দিনের কাজে লাগলাম না, তাহলে কত ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আল্লাহুম্মা ইস্তাআমিলনা ওয়ালা তাস্তাবদিলনা। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল লাযীনা কাফারু থানিয়া ইথনাইনি ইযা হুমা ফিল গার, তোমরা যদি আল্লাহ নবীকে সাহায্য না করো, ওখানে যে উপরে বলেছে ওয়ালা তাদুরুহু শাইআ, তোমরা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, এখানে আল্লাহর কথাই মেইনলি এসেছে, কিন্তু এখানে পরের আয়াতে ইল্লা তানসুরুহু, তোমরা যদি তাকে সাহায্য না করো, এই তাকে বলতে এখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তিনি ডাক দিয়েছেন যুদ্ধের জন্য। ইল্লা তানসুরু, তোমরা যদি তাকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাকে তো অলরেডি অনেক সাহায্য করেছেন, আল্লাহ নিজে সাহায্য করেছেন। বিশেষ করে ওই সময় কথা মনে করো যখন তোমরা কেউ ছিলে না, ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বহিষ্কার করে দিল, বাইর হতে বাধ্য করলো, তিনি মক্কা থেকে বের হতে বাধ্য হলেন না, কোন সময়? হিজরতের সময়। তখন তো তোমরা কেউ তার সাথে ছিলে না, একজন ছিল শুধু, তিনি দুইজনের একজন ছিলেন, তার সঙ্গে মাত্র আরেকজন ছিলেন, তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু আন। যে দুইজন, তিনি দুইজনের একজন, সেই সময় তো আল্লাহ ওনাকে একলাই সাহায্য করেছেন, তোমরা ছাড়াও তো আল্লাহ ওনাকে সাহায্য করতে পারেন, তোমরা যদি সাহায্য না করো, আল্লাহর সাহায্যের বহু ব্যবস্থা আছে। সেই সময় কি হয়েছে, দুইজনের একজন তিনি কোথায় ছিলেন? ইদ হুমা ফিল গার, যখন তারা দুইজনেই গুহার মধ্যে ছিলেন, কোন গুহায়? গার সাউর, গার হেরা না, হেরা হলো তো ওহি নাজিল হওয়ার জন্য, ওহি পাওয়ার জন্য, আর মদিনায় যাওয়ার পথে যেখানে আশ্রয় নিয়েছিলেন তিন দিন, সেটা হলো গার সাউর, সাউর গুহার মধ্যে, সাউর পাহাড়ের অনেক উঁচু পাহাড়, সেই পাহাড়ের গুহায়, সেই পাহাড়ে উনি পৌঁছে গেলেন। আর তারা চতুর্দিকে ঘোষণা করে দিল, কে মোহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনি দিতে পারে, তার জন্য কত উঁটের পুরস্কার? 100 উঁটের পুরস্কার। চতুর্দিক থেকে লোকেরা এখন পাহাড়ের উপরে উঠে তন্ন তন্ন করছে, কোথায় লুকিয়েছে দেখি, কারণ তিন দিনে চোখের ফাঁকি দিয়ে মদিনা পৌঁছা তাদের নাগালে বাইরে যেতে পারবে না, তারা মনে করে কোথায় লুকিয়ে আছে। এখন ওই সময় তিন দিনের জন্য তিনি উল্টা দিকে গিয়েছেন, মদিনার দিকে না গিয়ে ইয়ামানের দিকে, গারে সাউর ওইখানে গিয়ে তিনি উল্টা দিকে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। দুইজন এখন গুহার মধ্যে আছেন। ইবি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা, যখন ওই সময় কথা মনে করো, যখন তিনি তার সাথীকে বললেন, হে সাথী তুমি চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কাকে বললেন সাথীটাকে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়লেন, কি কারণে? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে লাউ আন আহাদাহুম নাযরা ইলা কদমাইহি লা আবসারনা তাহতা কদমাইহি ইয়া রাসূলুল্লাহ, তারা তো এসে গেছে, তাদের আওয়াজ পাচ্ছি এবং আমাদের গুহার সামনে এসে গেছে, তারা যদি শুধু তাদের পায়ের পাতার নিচের দিকে তাকায়, ওই লেভেলে আমাদের গুহার গেট গর্ত, এই পায়ের দিকে থেকে নিচে তাকাই যদি এরকম করে একটু দেখে, তাহলে আমাদেরকে দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ, একদম এসে গেছে এখানে। তিনি নিজের জন্য ভয় এত ভীত নয়, কার জন্য তিনি বেশি আশঙ্কায় আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি ধরে ফেলে তারা। তখন এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি সান্ত্বনা দিলেন, তিনি বললেন, ওকে ইয়া আবু বকর মা দান্নুকা বি ইসনাইনিল্লাহু সালিসুহুমা, আবু বকর তোমার ধারণা কি দুইজনের ব্যাপারে, যেই দুইজনের সঙ্গে তিন নম্বর আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন তো, আমরা কি একলা দুইজন নাকি? কেন এত চিন্তা করছেন আবু বকর? নিশ্চিন্তে থাকেন, আল্লাহ তাআলা ওনাকে নিশ্চিন্ত করে দিলেন, আল্লাহ তাআলা নিশ্চিন্ত করে দিলেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর সাকিনা নাজিল করে দিলেন। কার উপর নাজিল করলেন? মেজরিটি তাফসির ওয়ালারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা সাকিনা দিলেন, যেই কারণে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই সাকিনার খবরটা দিতে পারলেন, নিশ্চিন্ত বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই সাকিনা দিয়েছিলেন, যার ফলে উনি একটুও চিন্তাগ্রস্ত হননি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তাগ্রস্ত হয়ে গেছিলেন। এই অর্থ ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু আরেকটা অর্থ পাওয়া যায়। কোন কোন মুফাসসির বলেছেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আপনি নিশ্চিন্ত থাকেন, এটা শোনার পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে সাকিনা ঢেলে দিলেন, আর ওনার চিন্তা থাকলো না। এটাও তো ঠিক আছে, ওই তাফসির যারা করেছেন তারা বলেছেন যে রসুল্লাহ সাল্লাম তো কোনো অবস্থাতেই ওনার দিলে মেয়েদের এই অস্থিরতা আসার কথা না, তিনি তো নবী, আল্লাহ তালা ওনাকে সেই ইমানের ওই লেভেল দিয়ে দিয়েছেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী নন, কাজেই ওনার মধ্যে সাকিনার অভাব এসেছিল, বিশেষ করে রসুল্লাহ সাল্লামের ব্যাপারে ওয়ারির হয়ে গিয়েছিলেন। সেই জন্য এই এই সাকিনাটা দরকার ছিল কার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর নবীরা সবসময় সাকিনার হালতে থাকে। এটাও তো ঠিক আছে, তাফসীর দুটাই দুটাই গ্রহণযোগ্য আছে। আল্লাহ তাআলা এমন সৈন্য দিয়ে এমন বাহিনী দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করলেন যা তোমরা কখনো দেখোনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে চোখকে অন্ধ করে দিয়েছেন, ওদিকে আর আগাইনি, কাছে গিয়ে ঘুরে গেছে, ওদিকে এদিকে করে ঢু মারেনি, সব তো আল্লাহ তাআলার ফয়সালা। এবং অনেক সময় আল্লাহ তাকে অনেকবার সাহায্য করেছেন, বদরের ময়দানে সৈন্যবাহিনী নাজিল করেছেন কিনা ফেরেশতাদেরকে দিয়ে, করেছেন টাইম টু টাইম। খান্দকের ময়দানে কি করেছেন, আল্লাহ তাআলা বাতাসের বাহিনী পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ সৈন্য ছিল বাতাস তুফান। এইভাবে আল্লাহর অনেক সৈন্যবাহিনী আছে, সেটা দিয়ে আল্লাহ তাআলাকে সাহায্য করেছে, নবীকে সাহায্য করেছেন আল্লাহ তাআলা। তোমরা যদি মুসলমানরা কেউ অলস হয়ে যাও, কাপুরুষ হয়ে যাও, হ্যাঁ ভীতু হয়ে যাও, তোমার যুদ্ধে যোগদান না করো, তাহলে আল্লাহ তাআলার বহু বাহিনী আছে, সৈন্য আছে, তাদেরকে দিয়ে আল্লাহ হেল্প করবেন। ওয়াজালা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া। আল্লাহ তাআলা কাফেরদের কথাকে, কাফেরদের বাণীকে, বাক্যকে, তাদের বাক্যকে আল্লাহ তাআলা নিচু করে দিলেন, তাদের গর্ব অহংকারকে চুরমার করে দিলেন। বদরে তাই হলো, খন্দকে তাই হলো, তারা এত প্রস্তুতি নিয়ে এসে তারা ব্যর্থ হয়ে চলে যেতে হলো, ঠিক কিনা? তো আল্লাহ তারা তাদেরকে এইভাবেই বিভিন্ন বাহিনী দিয়ে তাদের কথাকে তারা বিজয় চুক্তি করে এসেছে, বিজয়ের শপথ করে এসেছে, কিন্তু পরাজিত হয়ে গেছে, তাদের মুখকে ছোট করে দিয়েছেন, তাদের কথাকে নিচু করে দিয়েছেন। আর ওয়াকালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথা সবসময় উঁচু, আল্লাহর কথা সবসময় উপরে থাকে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা অপরাজিত, আল্লাহকে কেউ পরাজিত করতে পারে না, এবং তিনি হাকিম, তিনি অনেক জ্ঞানী, তিনি মহাজ্ঞানী। এখন এখানে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর দিন সবসময় তো উঁচু আসনে থাকার কথা। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে আল্লাহ তাআলার দিন ইসলামকে বিজয়ী করে দেবেন এবং উঁচু করে ধরবেন, এই কথা এই জমানায় কতটুকু পাওয়া যায় সরেজমিনে? মুসলমানরা প্রশ্ন করতে পারে, ঠিক গেলে তো ওই জমানায় পাওয়া গেছে, কিন্তু এই জমানায় তো আল্লাহর কথা খুব উঁচুতে আসে, ইসলাম খুব বিজয়ী আসে, এটা তো বোঝা কোনো কায়দা নাই, কেউ কেউ মনে করতে পারেন। মুসলমানদের গাফলতি দুর্বলতার কারণে তারা দুনিয়াতে জলিল খার হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার দিন কিন্তু মোটেই জলিল খার নয়। এখনো ইসলামের কথা যদি এক জায়গায় একটা সেমিনার হয়, একজন মুসলিম যদি ইসলামের বক্তব্যটা তুলে ধরে, খ্রিস্টান তার বক্তব্য তুলে ধরে, ইহুদি তার বক্তব্য তুলে ধরে, শিখরা তার বক্তব্য তুলে ধরে, হিন্দুরা তার বক্তব্য তুলে ধরে, দুনিয়ার মানুষের বিরাট অডিয়েন্স থাকে, হ্যাঁ 10,000-10,00,000 লোকের সামনে যদি এভাবে প্রেজেন্ট করা হয়, কোন কথাটা জমিনের মধ্যে উঁচু হয়ে থাকবে? জাকির নায়কের কনফারেন্স থেকে তো সেটা বোঝা যায়, কোন অবস্থাতেই। এই দেশের বুকে আহমদ দিদাতে যে ডিবেট হয়েছে, সেখানে কি অবস্থা হয়েছে আপনারা কেউ কেউ বোধহয় দেখেছিলেন, কেউ আসেন নাকি ওখানে? যেন ছিলেন ওখানে, ছিলেন, হ্যাঁ রয়্যাল আলবার্ট হলে ছিলেন, কেমন লেগেছে? কিছুই বলে অন্য কোন ধর্ম অবলম্বীর পক্ষে সম্ভব ছিল? তা এই আদর্শিক দিক থেকে, সুস্পষ্ট দিনের বক্তব্যর দিক থেকে এখনো ইসলাম পৃথিবীতে বিজয়ী, আলহামদুলিল্লাহ। মুসলমানরা গাদ্দার, মির্জাফরি করে, মির্জাফরি করে কিনা বলেন, নিজের দেশকে আরেকজন হাতে তুলে দেয় কিনা, অন্য জাতির গোলাম হতে চায় কিনা, এই জাতির মধ্যে এই বদখাসলত পাওয়া গেছে, এই জন্য তারা নির্যাতিত। এই জাতি নিজে দুশ্মনকে ডেকে আনে, সেজন্য, কিন্তু এতে ইসলামের কোনো ক্ষতি হয়নি, ইসলাম এখনো অপরাজিত আদর্শ এবং দিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অমুসলিমরা এটা স্বীকার না করে উপায় আছে? এই ব্যাপারে কোনো দ্বিমত প্রশ্ন করতে পারবে না। এরপরে আমরা শেষ করবো শেষ আয়াত দিয়ে, একচল্লিশ নম্বর আয়াত দিয়ে ইনশাল্লাহ। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। হে মুমিনগণ, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহাবীদেরকে উৎসাহিত করছেন এ তবুকের দিকে, তোমরা কি করো, বের হয়ে যাও, খিফাফন ওয়াসিকালান, ভারী অবস্থায় হালকা অবস্থায়, অর্থাৎ তোমার অনেক রসদপত্র আছে, অস্ত্রশস্ত্র বেশি আছে, সেটা নিয়েও বের হও, আর বেশি কিছু নাই, টাকা পয়সাও নাই, তুমি খালি হাতে অল্প কিছু নিয়ে এই আল্লাহর প্রতি আক্কল করে আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। ও জাহিদু বিআমওয়ালিকুম আনফুসিকুম, জিহাদ করো আল্লাহর রাস্তায় তোমাদের মাল, তোমাদের জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যালিকুম খাইরুন লাকুম, এটা হচ্ছে তোমাদের জন্য অনেক উত্তম, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা সত্যিকার ভাবে জানো, যদি তোমরা জানতে তোমাদের জন্য পরকালে কি নিয়ামত রাখা হয়েছে, কত লাভবান হবে, তাহলে তোমরা এখান থেকে বিভিন্ন ওজর অজুহাত দিয়ে এক্সকিউজ দিয়ে পিছনে থাকতে না, তোমরা আগে আগে চলে যেতে। তো এই সাহাবাইদের মধ্যে অনেকেই পরে যান, একদম মুনাফিক ছাড়া আর কেউ ওজর দেয়নি, শুধু মুনাফিকরা ওজর দিয়েছে, সেই কথা এগারো পারা শুরুতে আসবে, ইয়া তাদের ইলাইক ইলাইকা, যে আপনার কাছে ওজর নিয়ে আসে। আর তিনজন সাহাবি শুধুমাত্র যাদের কোনো ওজর ছিল না, তারা গাফলতি করেছিলেন, পরে তারা তওবা করেছেন, তাদের খবর পরে আসবে।